সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 9248 প্রিমিয়ার মাদ্রিদিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট প্রোগ্রাম। আমরা সবাই জানি তো আজকে হচ্ছে এই সিজনের শেষবারের মতো আমরা এসেছি, মানে বলা যায় যে সিজন ফিনালে আমরা এটাকে বলছি। খুবই ইন্টারেস্টিং একটা সিজন ছিল, খুবই ইমোশনাল একটা সিজন ছিল সবকিছু মিলিয়ে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিজনের আজকে যদি লিগের কথা বলি, 38তম সপ্তাহ, মানে আজকে 38তম ম্যাচ, এখন পর্যন্ত আমরা খুব শক্তভাবে না হলেও হচ্ছে লীগের একটা ফাইটে রয়েছি। হয়তো আজকে ভাগ্য সহায় হলে আমরা হয়তো লীগ জিততেও পারি, তবে না জেতার সম্ভাবনা একটা বেশ মিক্সড ফিলিং থাকবে। কারণ যেটা হচ্ছে যে প্রায় 70টার কাছাকাছি ইঞ্জুরি ছিল, সাথে হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার সিজনের মাঝখানে মন খারাপ করে দল ছেড়ে চলে গেছে। তারপর হচ্ছে আরো অনেক কিছু, যে চেলসির সাথে ম্যাচটা আসলে আমার মনে হয় যে আমরা যেভাবে ট্যাকটিক্যালি আউটক্লাস হয়েছি, তো সবকিছু মিলে আসলে বেশ ইভেন্টফুল একটা সিজন ছিল সবকিছু মিলে। তবে সবকিছুর বাইরে আজকে আমরা চলে এসেছি শেষ ম্যাচের সিজনের। তো সিজনের শেষ ম্যাচ নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই, কারণ যদি জিততে হয়, লীগ জিততে আসলে আমাদের নিজেদের পারফরমেন্সের বাইরেও এটিএম এর ম্যাচে কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে কি হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো যেহেতু নিজেদের হাতে নাই, তো ওইটা নিয়ে আসলে খুব বেশি কথা বলে হয়তো লাভ হবে না। তবুও আমি আসলে শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের সাথে গেস্ট রয়েছে হচ্ছে খুব বেশ আমার পছন্দের তিনজন মানুষ, মানে রিয়াল মাদ্রিদ সম্পর্কিত হোক কিংবা ফুটবল সম্পর্কিত হোক, যে সমস্ত মানুষের লেখা কিংবা হচ্ছে কথাবার্তার দিকে আমি ব্যক্তিগতভাবে তাকিয়ে থাকি, তাদের মধ্যে তিনজন আজকে উপস্থিত আছে। আছে আমাদের সাথে মেহেদি ভাই, ওয়াসিফ আছে, ওয়াসিফের সাথে আজকে আমার প্রথম অনলাইনে পডকাস্ট করা, আর হচ্ছে কৌশিক দা আছে, কৌশিক দা হচ্ছে ফ্যান্স ফেভারিট এবং অনেকদিন পরে আজকে উনি 9248 এ ব্যাক করেছেন। তো সবকিছু মিলে শুনবো, খুব বেশি বড় হবে না আজকের এপিসোডটা, তবে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব যে লীগ, এই লীগে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স সহ সামনে কি কি হতে পারে সবকিছু নিয়ে কথা বলার। তো আচ্ছা, আমি একটু মেহেদি ভাইকে দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে লীগটা আমাদের কাছে ডাইট বলতে গেলে যে আসলে খুব বেশি, মানে ডেট, মানে খুব বেশি যে আমাদের জন্য এখানে পাওয়ার আছে তেমন কিছু না। তবে তবুও যে আমরা লীগের এই টাইম পর্যন্ত আসতে পেরেছি, যে আমরা বললাম যে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল, বেশ কিছু লিমিটেশন ছিল, প্রবলেম ছিল, তারপরে আসতে পেরেছি, এটা আমাদের জন্য অবশ্যই বড় একটা ব্যাপার। তো যদি সবকিছু মিলে আপনাকে যদি পর্যালোচনা করতে হবে যে লীগ আসলে এই সিজনটা আমাদের জন্য কেমন ছিল, এবং আমরা যে ঠিক এপ্রিল মে মাস পর্যন্ত দুইটা ট্রফির জন্য ফাইট করলাম, এই ক্রেডিটটা আপনি আসলে কাকে দিতে চান?
থ্যাংক ইউ ইস্তি, এবং থ্যাংক ইউ প্রিমিয়ার মাদ্রিদিস্তা বাংলাদেশকে যে সিজন ফিনালেতে আমাকে ইনভাইট করার জন্য। ইটস অলওয়েজ এ প্লেজার টু বি হিয়ার। এবং সিজনের পর্যালোচনায় যদি চাই যাই, আই উইল ট্রাই টু কিপ ইট শর্ট, যে এই সিজনটা আমাদের, এই সিজনটা আর কেউ মনে রাখবে না, আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে রাখতে হবে। এই সিজনটায় অনেক কিছু হয়েছে, ট্যাকটিক্যালি এরকম অনেক কিছু হয়েছে যেটা রিয়াল মাদ্রিদে জিদান করেননি, আগে অন্য কোনো কোচও এই ধরনের বোল্ডনেস দেখাননি, সেই ধরনের বোল্ডনেস আমরা দেখেছি। এই সিজনে আমাদের 63টা ইঞ্জুরি ছিল, এটা কোনো দলের মানে ফুটবল খেলার ইতিহাসে, ইঞ্জুরির ইতিহাসে, জীবনের ইতিহাসে, সমাজের ইতিহাসে, জাতির ইতিহাসে, কোনো কিছুর ইতিহাসে এটা আগে কখনো হয়নি যে একটা দল একটা সিজনে 33টা ইঞ্জুরিতে পড়বে। এবং সিজনের মাঝখানে কয়েকটা প্লেয়ার মন খারাপ করে চলে যাবে, এটাও রিয়াল মাদ্রিদের জন্য আনপ্রেসিডেন্টেড। সিজনের শেষে অনেক অনেক সময় প্লেয়াররা চলে যায়, এটা আমরা আগে দেখেছি। সো সবকিছু মিলে আমাদের এই সিজনটা যেটা বললাম যে এই সিজনটা আবার আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কিছু হিউমিলিয়েশন উপহার দিয়েছেন ইএসএল এর মাধ্যমে। সো এই সবকিছু মিলিয়ে অনেকেই সবাই মানে রিয়াল মাদ্রিদের ফ্যানরা ছাড়া সবাই এই সিজনটা ভুলে যাবে, কিন্তু আমাদের এই সিজনটা মনে রাখতে হবে। এই সিজনটা আজকে আমরা লাইক ট্রফিলেস সিজন হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, এরপরও রিয়াল মাদ্রিদ ফ্যানরা আমাদের আমরা আমাদের একটা একটা চাহিদা আছে সবসময় সিলভার ওয়ারের, উইচ ইজ কোয়াইট জাস্টিফাইড, উই আর রিয়াল মাদ্রিদ, উই হ্যাভ টু উইন সামথিং। সো ওই চাহিদার জায়গাটা হয়তো আমাদের এই সিজনে পূরণ হচ্ছে না, কিন্তু এছাড়াও আমাদের অনেক কিছু আমরা আনপ্রেসিডেন্টেড দেখেছি এই মৌসুমে, এটার জন্য হচ্ছে আমাদের এই সিজনটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি সবসময় যে কোনো প্ল্যাটফর্মে যে জিনিসটা নিয়ে অনেক ভোকাল থাকি, আমার লেখায় হোক কথায় হোক, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানরা রিয়াল মাদ্রিদকে নিয়ে এনাফ কথা বলে না। আমরা আমাদের ক্লাবকে ভালোবাসি, ক্লাবের খেলা দেখি, সাপোর্ট করি, বাট ক্লাবের কিছু জিনিস আমরা কখনোই প্রমোট করি না। সো এই ট্রফিলেস সিজনের মধ্যেও এটা আনপ্রেসিডেন্টেড হয়তো এবং শুনতে খুব এম্বারেসিং লাগছে যে রিয়াল মাদ্রিদ আবার ট্রফিলেস সিজন সেলিব্রেট করবে কিভাবে, সেলিব্রেট না করি, বাট আমাদের এই সিজনটা নিয়ে ভবিষ্যতে কথা বলতে হবে। দিস ইজ নট এ ট্রফিলেস সিজন লাইক মরিনহোস লাস্ট সিজন, যেখানে আমরা ঘরের মাটিতে অ্যাথলেটিকোর সাথে কোপা ডেল রে ফাইনাল জিততে পারিনি। এটা লোপেতেগি সোলারি ট্রফিলেস সিজন না, এটা আনচেলত্তির ট্রফিলেস সিজনও না। এই ট্রফিলেস সিজনের সাথে রিয়াল মাদ্রিদের সমসাময়িক প্রজন্মের ফ্যানরা গত কয়েক বছরে যেই ট্রফিলেস সিজন গুলো দেখেছে সেটার সাথে আজকে যদি আমরা ট্রফিলেস ওই সিজনটা শেষ করি, তাহলে সেটার সাথে পার্থক্য থাকবে। এবং আমাদেরকে এই সিজনের ট্যাকটিক্স, এই সিজনে কি কি আমাদের পক্ষে গিয়েছে, বিপক্ষে গিয়েছে, এই সিজনটা আসলে একটা ম্যানেজারের ম্যানেজ করার জন্য কত কঠিন ছিল, এই স্কোয়াডটা ম্যানেজ করার জন্য, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে এবং বলতেই হবে। এখানে মানে অন্য কোনো অপশন নেই। আমরা রিয়াল মাদ্রিদের ফ্যান, আমরা যদি এই সিজনটাকে নিয়ে কথা না বলি, এই সিজনটা নিয়ে কেউ কথা বলবে না। আমার পর্যালোচনা হচ্ছে সেটাই যে এই সিজনটা হ্যাঁ হয়তো আমাদের ভালো যায়নি, কিন্তু এই সিজনটা নিয়ে কথা বলার মতো অনেক কিছু রয়ে যাবে আজকের পরে। এই জিনিসগুলো নিয়ে যেন আমরা কথা বলা না থামাই, স্পেশালি রিয়াল মাদ্রিদ ফ্যানরা যেন কথা বলা না থামাই।
জাস্ট একটা এডিশনাল কোশ্চেন থাকবে আপনার জন্য, যে মানে এই সিজনে যদি দুই তিনটা জিনিস আমি পিক করতে পারি যেটা হচ্ছে আমাদের আসলে নতুন ছিল, কিংবা আমরা যদি টেক হোম বলতে পারি যেগুলো হয়তো নেক্সট সিজনে কিংবা পরবর্তী সময় আমাদের কন্টিনিউ করা উচিত, এরকম দুই তিনটা জিনিস যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন।
আমি যেহেতু ট্যাকটিক্যাল জিনিসগুলো আমার বেশি পছন্দ, আমি ট্যাকটিক্স এর কথা যদি বলি, জিদান যখন 2016 সালে আসেন, তিনি প্রথম থ্রি ম্যান ডিফেন্সটা ট্রাই করেছিলেন 2016-17 মৌসুমে, খুব অল্প কয়েকটা ম্যাচে, এবং যে কয়েকটা ম্যাচে ট্রাই করেছেন সবগুলো রিয়াল মাদ্রিদ হেরেছে আর ড্র করেছে। একটা হচ্ছে কোপা ডেল রেতে ছিল, একটা সেভিয়ার সাথে ছিল, তো সব আমরা ওই তখন হেরেছিলাম। এরপর জিদান আসলে এই থ্রি ম্যান ব্যাকলাইন বলি বা ফাইভ ম্যান ব্যাকলাইন বলি, এটা খুব একটা ট্রাই করতে যাননি, কারণ দরকার হয়নি বা তিনি ওটা চাননি করতে। বাট এই মৌসুমে আমরা দেখেছি যে জিদান বেশ কয়েকটা ম্যাচে থ্রি ম্যান ব্যাকলাইন খেলিয়েছেন। এখন হচ্ছে ফুটবলে তো আসলে ট্রেন্ড চেঞ্জ হয়, যেমন এখন বিল্ড ফ্রম দা ব্যাকের ট্রেন্ডটা একটু একটু উপরের দিকে, সব কোচই কম বেশি পজিশনাল প্লে যারা খেলেন তারা হচ্ছে বিল্ড ফ্রম দা ব্যাক ট্রাই করেন। সো জিদান যে সিজনের মাঝখানে এই বোল্ডনেসটা দেখিয়েছিলেন যে একেবারে ফরমেশনই চেঞ্জ করে থ্রি ম্যান ব্যাকলাইন নিয়ে খেলানো, সেটা ইনজুরির কারণে হোক যেটার কারণেই হোক, এটা আমার মনে হয় দিস ওয়াজ এন ইম্পর্টেন্ট থিং। এছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আসলে ফিটনেস
সিজনটা নিয়ে ভবিষ্যতে কথা বলতে হবে। দিস ইজ নট
এবং আরেকটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে মানে আমাদের ফিটনেস টিম নিয়ে আমরা আগামী সিজনও এভাবেই পড়ে থাকবো, তারপরের সিজনও এভাবেই পড়ে থাকবো, তারপরের সিজনও এভাবেই পড়ে থাকবো। একটা দল এরকম ফিটনেস টিম বা এরকম মেডিকেল টিম নিয়ে একটা টপ লেভেল ফুটবল টিম স্রেফ চলতে পারে না। আমরা খেলা, ট্যাকটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যানেজার, প্লেয়ার, প্রেসিডেন্ট সবকিছুর উপরে তোমার প্লেয়ারদের ফিট থাকতে হবে। অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার গুলো মেশিনের মতো, চেলসির প্লেয়ার গুলো মেশিনের মতো, দে ডোন্ট লুক লাইক হিউম্যানস, দে লুক লাইক মেশিনস মেড আউট অফ স্প্রিংস। সো এই ধরনের এই কোভিড এর মধ্যেও প্রত্যেক দুই দিন পর পর ম্যাচ খেলেও অন্য ক্লাবগুলো যদি এই ধরনের ফিটনেস অ্যাটেইন করতে পারে, অফকোর্স দেয়ার ইজ এ ওয়ে টু ডু দ্যাট। সো রিয়াল মাদ্রিদ যতদিন পর্যন্ত না ওই ওয়েটা খুঁজে বের করছে, আমরা হচ্ছে এখন আনচেলত্তিকে কোচ বানায় লাভ নেই, নাগেলসম্যানকে কোচ বানায় লাভ নেই, মানে যা যে কোনো কাউকে কোচ বানায় লাভ নেই আনলেস আমরা আমাদের মেডিকেল টিম ফিক্স করি। সো মেডিকেল টিম ওয়াজ দ্য হিউজ লাইক দ্য বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দিস সিজন। আর জিদানের যে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, ট্যাকটিক্যাল বিভিন্ন জিনিস তিনি চেঞ্জ করেছেন সিজনের মাঝখানে, আমার মনে হয় পজিটিভ দিক থেকে ওইটা ছিল আমার জন্য স্ট্যান্ড আউট থিং।
আচ্ছা আমি একটু কৌশিক ভাইয়ের কাছে চলে যাব, কৌশিক ভাইয়ের কারেন্ট চলে গেছে বাসে, এই জন্য উনি হয়তো ভিডিওতে এখন নাই, বাট আমরা ওনার কথা শুনতে পারবো। তো আমি একটু ভাইয়ের কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে যদিও আসলে সিজনটা লাস্ট একটা ম্যাচ, মানে 37টা ম্যাচ হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স লীগের অনেকগুলো ম্যাচ আমরা খেলে ফেলছি, তো খুব বেশি আসলে সিজনে চেঞ্জ করার মতো কিছু নাই, তাও হয়তো যদি আমরা কোনোভাবে লীগটা জিতে যাই আমার মনে হয় যে এটা রিপারকাশন অনেক থাকবে, যে হয়তো আমরা জিতলে পরবর্তী ডিসিশন গুলা কিংবা হচ্ছে রিয়াল মাদ্রিদের চেঞ্জ গুলো একরকম হবে, না জিতলে অন্যরকম হবে। তো আপনার কি মনে হয় যদি আমরা সামহাও ট্রফিলেস থাকি, মানে হয়তো এই সিজনে যদি আর কিছুই না জেতা হয়, তাহলে রিয়াল মাদ্রিদে আসলে আমরা যেমন কোচের কথা শুনতেছি, প্লেয়ারের কথা শুনতেছি, অনেক কিছু হয়তো চেঞ্জ হতে পারে, তো কি কি চেঞ্জ আমরা দেখতে পারবো যদি জিতি এবং হারি দুই ক্ষেত্রেই?
হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে আজকে 37 নম্বর ম্যাচ ডে, এতে হারা আর জেতার মধ্যে খুব একটা ফারাক নেই, এই কারণে সম্ভবত দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার যতদিন দেখছি বা যতটা হিস্ট্রি দেখছি যে রিয়াল মাদ্রিদের একজন ম্যানেজার একটা ট্রফিলেস সিজন যাচ্ছে কিন্তু তারপরেও কোনো একজন ফ্যান কোচের স্যাকিং চাচ্ছে না এবং টপ ম্যানেজমেন্ট কোচের স্যাকিং চাচ্ছে না, এটাই যথেষ্ট যে আমাদের ফ্যান বেজ, আমাদের ম্যানেজমেন্ট কি পরিমাণ কোচের এই যে ওয়ার্কটা, এই ওয়ার্কটাকে তারা কি পরিমাণ এপ্রিসিয়েট করতেছে, এটা আমার কাছে মনে হইতেছে যে রিয়ালের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড। কারণ আমি একটা জিনিস আমি যতটুকু জানি তাতে মনে হয়েছে যে মানে আমার জানা অনুযায়ী যে টোটাল 4 জন ম্যানেজার রিয়াল মাদ্রিদে লিগ জিতার পরের উইকে স্যাক হয়েছে, 4 জন। সেই জায়গার মধ্যে একজন ম্যানেজার যে লিগ হারতেছে সেটা জানার পরেও তার পজিশন ফিক্সড, এবং আমার মনে হয় যে 95-98% ফ্যান চায় না যে তার ম্যানেজারের কোনো দোষ আছে। সুতরাং আমাদের ফ্যান বেজের পক্ষ থেকে আমাদের মেন্টালিটি যে কিছুটা জিনিস আছে, আমি এই মেন্টালিটিটা দেখে এক নাম্বার কথা হচ্ছে আমি প্রাউড, এটা হচ্ছে আমার প্রথম জিনিস যে আমরা 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 লিগ হারি নাই, লিগ হারছে হচ্ছে আমাদের ফিজিক্যাল টিম, আমরা হারি নাই। আমরা ভিনিসিয়াসকে খারাপ বলি, ভিনিসিয়াসের মতো যদি আর 10টা প্লেয়ারের মানে ফিজিক্যাল স্ট্যাটাসটা ধরে রাখতে পারতো তাদের নিজেদের ইডিয়া মানে ক্যাপাসিটি দিয়ে, কারণ আমাদের ওই ফিজিক্যাল টিম তো এটা পারবে না, তাহলে আমরা হয়তো বা লিগ জিতে যাইতাম, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, বাইরে কখনো আমি এই লিগ উইন্টারে বা সরি এই লিগ ফাইটটাকে আমি খুব একটা বেশি সেলিব্রেট করতে রাজি না, সেটার কারণ হচ্ছে আমরা আর্সেনাল না, যে আমরা টপ 4 ফিনিশ করব, আমাদের স্টেডিয়াম নাই, আমাদের ওই নাই, আমরা নতুন স্টেডিয়াম করছি, হ্যান করছি ত্যান করছি, এটা হাইলাইট করে দেখার জন্য আমার ট্রফিলেস সিজনটাকে আমার ওই অন্যান্য ফ্যাক্টর দিয়ে বলার কিছু নাই। কেন নাই? কারণ আমি অলরেডি দেখে গেছি আমার নিজের 95% ফ্যান বুঝে গেছে যে এই ট্রফিলেস সিজনের পিছনে তার ম্যানেজারের কোনো ই নাই এবং দে আর প্রাউড। তার মানে অ্যাজ এ ফ্যান বেজ আমি প্রাউড, এই কারণে আমার ফ্যান বেজের ম্যাচিউরিটি আপনি যত কথাই বলেন আমি আজকের দিনে চিন্তা করে দেখলাম এটা অন্য খুব কম ফ্যান বেজে আছে, এক নাম্বার। সুতরাং আমার বাইরে কথা বলার দরকার নাই যে আমার ওই 67টা ইঞ্জুরি ছিল, হ্যান ছিল ত্যান ছিল। আচ্ছা একটা সত্যি কথা বলেন, এইখানে যে ওয়াসিফ বাদে আমার মনে হয় আমরা বাকি 3 জনেই মৌসুমের কোনো না কোনো সময়ে গিয়ে জিদানের সমালোচনা করছি তখন কিছু পয়েন্ট ওয়াসিফও করছি, কিন্তু দিন শেষে গিয়া একটা পয়েন্টে দেখেন আমরা সবাই কিন্তু এক জায়গায় একমত যে দিস ওয়াজ হিজ মাস্টার ক্লাস। এবং শুধু আমরা না, আমার চেনা জানা অনেক জিদানের ই আছে যারা এক প্রকার হেটার ছিল, আস্ক দেম, তাদেরকে জিজ্ঞেস করেন, অলরেডি তারা বুঝে গেছে কি। আর দুই নাম্বার হচ্ছে যে এই সিজনে যে কোনো একটা জিনিসের কিছু জিনিস থাকে যে একটা স্ট্রাগলও কিন্তু কিছু জিনিসের জন্ম দেয়। যেমন এইবারে স্ট্রাগলটা আমাদেরকে কয়েকটা ভালো প্লেয়ার দিয়ে দিছে, এক নাম্বার মিলিতাও, আমার সামনের সিজনে কিন্তু আমার আর একটা সেন্টার ব্যাক খোঁজা লাগতো যদি মিলিতাওয়ার ফর্ম না ফিরতো, হঠাৎ করে কিন্তু এই ট্রেনটা শেষ। তার মানে হি সেভড আস অ্যাটলিস্ট অ্যানাদার ট্রান্সফার বার্গেন, একবারে সেভ হয়ে গেল। তারপরে হচ্ছে লুকাস ভাস্কেস যে প্রি ইঞ্জুরিতে সে যে খেলাটা দেখাইলো এতে সে একটা কন্ট্রাক্ট এখন পাওয়া যাবে, তার মানে আমার আর একটা জ্যাক অফ অল ট্রেড আমরা কিন্তু রিটেন করে ফেললাম। অড্রিও জোলা যে প্লেয়ারটাকে ধরা হইতেছিল যে সময়ের অপেক্ষা যে সে ওই ক্লাব ছাড়বে, কিন্তু সেটা কি হলো, বরং তার ফর্ম এবং পারফরমেন্সে সে দেখাই দিল যে না তার মধ্যে আরও কিছু আছে, এবং নেক্সট সিজনটা যদি সে কন্টিনিউ করে আমার কি মনে হয় যে আমরা কোনো রিয়াল মাদ্রিদের ফ্যান আমরা চাইবো সে কন্টিনিউ না করুক, কারণ সে লাস্টের কিছু দিনের মধ্যে যতটুকু দেখাইছে একটা ব্যাকআপ হিসেবে সে ভালো। তারপরে হচ্ছে মিগুয়েল ব্লাঙ্কো, আমাদের ইঞ্জুরি ক্রাইসিসটা কিন্তু শুধু ক্রাইসিস না, কয়েকটা জিনিস দেখা দিছে যে আমাদের মূল দোষ হচ্ছে আমাদের ফিজিক্যাল টিমের, এবং কিছু কিছু প্লেয়ার যে প্লেয়ারগুলোকে আমরা পাইছি সেই প্লেয়ারগুলো আসলে একটু অন্যরকম। দুই নাম্বার হচ্ছে যে সবসময় রয়্যাল আচরণ করলে হবে না, কিছু কিছু সময় ইংলিশ লিগের ক্লাবগুলোর মতো একটু শ্রেষ্ঠ আচরণ করতে হবে। কিরকম, আমার প্লেয়ার মিড সিজনে আমার কোনোই নাই, ওই রিপ্লেসমেন্ট নাই, আমার প্লেয়ার বললে আমি চলে যাব, আপনি ছেড়ে দিবেন, আজকে বলেন, আজকে আমি জোভিচের যত খারাপই বলি, ওডেগার্ডে যাই বলি না কেন, ওই প্লেয়ার গুলারে যদি বেঞ্চে বসা যাইতো, আমাকে যদি দুইটা পয়েন্ট আইনা দিত, অ্যাটলিস্ট 2 পয়েন্টস, ম্যান আজকে আমরা লিগ উইনিং পজিশনে থাকি। তার মানে অনেক সময় আছে যে হ্যাঁ, আমাদের ক্লাবের একটা জিনিস আছে, আমরা কিন্তু কখনো কোনো প্লেয়ারের উইলের এগেনস্টে কাজ করি না। এটা আমাদের একটা, আপনি রয়্যাল অ্যাটিটিউডেই বলতে পারেন আর যাই বলতে পারেন, বাট সামটাইমস এই জিনিসটাতে কিছুটা হল্ট দেওয়া উচিত। নেক্সট,
থ্যাংক ইউ কৌশিক ভাই। মানে আই থিঙ্ক আমরা সেটাই, মানে এই সিজনে আমার মনে হয় সবচেয়ে বড় এটাই যে আমাদের আসলে বেশ কিছু ম্যাচ ওয়াইজ ব্যর্থতা থাকলেও আমরা আসলে এমন একটা কিছু করছি যে যেটার জন্য আসলে আমরা প্রাউড ফিল করতে পারি, কিংবা আসলে এই প্রাইডটা অনেকাংশেই তৈরি হয়েছে পুরো সিজন জুড়ে। আজকের ম্যাচটা আমার মনে হয় যে আমরা খেলাধুলা কি মানে ম্যাচের কি বলবো, যে রেজাল্টের বাইরেও আমাদের আসলে আরেকটা ইমোশনাল দিক আছে ম্যাচটার জন্য, যে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা যারা ফ্যান আজকে আমরা শুনছি কিংবা এখানে যারা উপস্থিত আছি সবাই আসলে আমাদের খুব হেভি হার্ট নিয়ে আমরা খেলাটা দেখব। কারণ আমরা যতটুকু জানি যে 3-4 জন প্লেয়ারের হয়তো শেষ ম্যাচ এটা হতে পারে, এবং ইসকো কিংবা মার্সেলোর ক্ষেত্রে আমি মোটামুটি সার্টেইন যে এটা আসলে শেষ ম্যাচ তাদের দুজনের।
কারণ সবকিছুর উপরে তোমার প্লেয়ারদের ফিট থাকতে হবে, অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারগুলো
তো মানে আমার মনে হয় যে এটা খুবই সার্টেইন। সো সবকিছু মিলে যেটা আমি একটু ওয়াসিফের কাছে আসব, যে কি মনে হয় যে কে কে আসলে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারে, কিংবা আজকের ইয়ের পরে কি জিদানকে কি আমরা ডাগ আউটে দেখতে পারবো নাকি পরবর্তী সিজনে? এবং আসলে আমরা যে রিয়াল মাদ্রিদের কোর টিমটার কথা বলি, যে আমাদের থ্রিপিট বলো কিংবা সবকিছু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই কোর টিমের কিন্তু বড় একটা অবদান ছিল, এবং এই কোর টিম থেকে হয়তো 2-1 জন প্লেয়ারকে আমরা হারাতে যাচ্ছি। সো আমি একটু জানতে যাবো যে ওয়ে ফরওয়ার্ড আমাদের এটার জন্য কিরকম সিচুয়েশন হইতে পারে দলের, এবং এট দ্য সেম টাইম যে আসলে ইমোশনালি আমরা কতটা আজকে টাস্ট, কিংবা আজকের ম্যাচটা আমাদের আমরা আসলে কিভাবে দেখবো ওভারঅল।
আজকের ম্যাচটা আমাদের অনেক প্লেয়ারই যাওয়ার মানে লাস্ট ম্যাচ হইতে পারে, যেটা আমরাও জানি না, যেমন ইসকো লাস্ট ম্যাচ হইতে পারে, ইসকো ইসকো আর মার্সেলোর অনেকটা সার্টেন, যে ইসকো মার্সেলোর অনেক সার্টেনলি লাস্ট ম্যাচ, মার্সেলোর মনে হয় আর 1 ইয়ার কন্ট্রাক্ট আছে, আর ইসকো ফিটনেস হোক যাই হোক আমরা ফ্যান বেস হিসেবে সবাই এখন ইসকোর প্রতি অনেকটা ডিসস্যাটিসফাইড, কিন্তু ইসকো যে আমাদের থ্রিপিট উইনিং এর সময় যে আমাদের যে কন্ট্রিবিউশনটা হোক, বা কার্লো আনচেলত্তির সময় যে কন্ট্রিবিউশনটা হোক, বা আমাদের যখনই জিদান স্ট্রাগল করছে ট্যাকটিক্যালি বা কোনো ম্যাচের জন্য, তখনই আমরা 4-4-2 খেলাইছি ইসকোকে ডায়মন্ড এর টপে দিয়ে, যখনই অন্য কোনো বিগ ম্যাচ আছে কতটা ফাইনালে বেলকে হলো আমরা বসাই, জিদান হলো ইসকোকে স্টার্ট করাইছি। মানুষ হয়তো এগুলা মনে রাখবে না, আমরাও ফ্যান বেস হিসেবে এখন হয়তো মনে নেই ইসকোর কন্ট্রিবিউশন, কিন্তু একসময় মানে ইসকোর কন্ট্রিবিউশনটা সবসময় আননোন থাকে যাবে ডিউ টু হিম অলসো, বিকজ হি মানে কখনো ওর পটেনশিয়াল ফুলফিল করতে পারেনি। লাস্ট সিজনও যখন জানুয়ারিতে ইসকো মনে হয় খুবই ভালো খেলছিল, লাস্ট সিজনে জানুয়ারিতে ক্লাসিকোতে ম্যাচে একটা হলো পোস্ট ছিল, তারপর জানুয়ারির সময় জানুয়ারিতে 3টা গোল দিয়ে আমাদের হাইস্ট স্কোর ইসকো ছিল, তখন আমি ভাবছিলাম যে ইসকোর এজ কত তখন 27-28, তো একটা মিডফিল্ডারের প্রাইম এজ হওয়া উচিত ছিল এটা। এখনো তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ ইসকোর একটা চান্স আছে প্রাইমে আবার নিজের পটেনশিয়াল ব্যাক করা, 2018-2016-17 ইসকো 2014 ইসকো ব্যাক করা, যেহেতু 28 একটা মিডফিল্ডারের জন্য প্রাইম এজ হয়ে গেল। তো তারপর থেকে হোক, ওই জানুয়ারির পর থেকে হোক বা এই সিজন হোক, ইসকো পুরো ডিসঅ্যাপয়েন্ট করছে, তো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবেই আমাদের সবচেয়ে সাকসেসফুল, আমাদের ফুটবল দেখা শুরু করার পর সবচেয়ে সাকসেসফুল পিরিয়ডে ইসকো হোক মার্সেলো হোক, এদের কন্ট্রিবিউশন অনেক বেশি এখন এরা যেই ফর্মেই থাকুক। আর যতটুকু দেখা যাচ্ছে যে র্যামোস ভারানের একজন হয়তো মোস্ট প্রবলি লিভ নিবে, হয়তো মোস্ট প্রবলি আমরা চেষ্টা করবো র্যামোসকে শেষ পর্যন্ত হলো কন্ট্রাক্ট রিনিউ করার, আর ভান হলো সেল দেওয়ার, যেহেতু ভারানের হলো 2 সিজন আছে, 1 সিজন আছে মনে হয় কন্ট্রাক্ট এর পরে। এইগুলো একদিন রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য অনেক ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট এর দিন আছে, যে একটা ম্যাচ দেখতেছে আমাদের যে লেজেন্ডদেরকে দেখে দেখে, যে লেজেন্ডদের ম্যাচ দেখে, যে লেজেন্ডদের সাকসেস দেখে আমরা সেলিব্রেট করছি, সবকিছু করছি, আজকে হলো তাদের লাস্ট ম্যাচ হইতে পারে অনেকের, কিন্তু এইটা ছাড়া আসলে উপায়ও নাই, কারণ এখন টাইম আসছে নিউ জেনারেশনের দিকে তাকানোর। যেমন এই সিজনে মিগুয়েল গুতিয়ারেজকে জিদান হলো কয়েকটা ম্যাচ খেলাইছে, ইঞ্জুরির জন্য হোক আর সাহস করে হোক বা কোনো রিজনেই হোক, মার্সেলোর ফর্মের জন্য হোক, এই মিগুয়েল গুতিয়ারেজকে যদি জিদান আরেকটু আগে চান্স দিত, কারণ 2018 হোক 2019 হোক, 2018-19 থেকে যখন সার্জিও রিবেলিয়ন হলো প্রথম হলো ইয়া প্রথম আমাদের সিমে আসলো সোলারি যখন স্টার্ট করে এলো, তখন থেকে কিন্তু যারা আমাদের একাডেমি ফলো করে তারা বলতো যে আমাদের একাডেমি একটা লেফট ব্যাক আছে যে সার্জিও রিগুলারের চেয়ে বেশি পটেনশিয়াল ভালো। সো এমন না যে মিগুয়েল গুতিয়ারেস লাস্ট ইউরোপা ইউরোপা লিগে ভালো খেলছে বা এই সিজন হলো ক্যাসিয়াতে ভালো খেলতেছে দেখে আমরা ওর সম্পর্কে জানতেছি। ইভেন জিদানও আই গেস 2018-তে যাও 2018 সিজনে 2017-18 ছেড়ে দিকে মিগুয়েল গুতিয়ারেস হলো ইয়াতে কল করছিল ট্রেনিং এর জন্য। সো উই নিউ দেয়ার ইজ এ গুড পটেনশিয়াল লেফট ব্যাক অ্যাভেলেবল, মার্সেলো ওয়াজ স্ট্রাগলিং, উই হ্যাড টু রোটেট বিকজ মেন্ডি ইজ ইনজুরি প্রোন। ওই কাজটা যদি আমরা এই সিজনে মিগুয়েল গুতিয়ারেসকে আগে একটু করতাম হয়তো আমাদের জন্য বেটার হইতো, এক দুই পয়েন্টের ডিফারেন্সও ক্রিয়েট করতে পারতো। এখন আমাদের কিন্তু পয়েন্টের ডিফারেন্সটা খুবই ন্যারো এক পয়েন্টের জন্য। সো আমাদের এখন লুক ফরওয়ার্ড করা ছাড়া কোনো উপায় নাই, হয়তো যে প্লেয়ার গুলো যে ফেয়ারওয়েল ডিজার্ভ করে ওইটা দেওয়ারও কোনো উপায় নেই, কারণ এখন হলো না দর্শক আছে গ্যালারিতে বা এদের হলো লিভ নেওয়া লিভ না নেওয়া আনসার্টেন। ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু ক্লাবের জন্য এখন এই কয়েকজন প্লেয়ার এখন বৃহত্তর স্বার্থের জন্য আমাদের আগায় যাইতেই হবে।
আমি একটু মেহেদিবার কাছে আবার চলে আসবো। মানে আমি আসলে এখন এমন একটা জিনিস কথা বলবো, মানে এটা ইট টেকস আ লট অফ কোল্ড হার্ট, মানে মনে হচ্ছে যে অনেকাংশে যে জিদান আসলে চলেই যাবে রিয়াল মাদ্রিদ ছেড়ে। মানে এটা আসলে বলতে খুব ইজি লাগতেছে জিদান আর রিয়াল মাদ্রিদের কোচ হবে না কিংবা থাকবেন না। তো আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা থাকবে। একটা হচ্ছে জিদান যদি আলটিমেটলি চলে যায় রিয়াল মাদ্রিদ ছেড়ে, তাহলে রিয়াল মাদ্রিদের জিদানের সেকেন্ড টেনিউরটাকে আপনি কিভাবে হচ্ছে ইভালুয়েট করেন, মানে হাউ ওয়াজ ইট ওভারঅল? একটা লিগ আমরা জিতছি কিন্তু এই সিজন সবকিছু মিলে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের দুজন কোচের কথা শোনা যাচ্ছে যে হতে পারে, একজন হচ্ছে হলো অ্যালেগ্রি এবং আরেকজন হচ্ছে রাহুল। একজন আমাদের অ্যালেগ্রি আসলে খুবই ডিফারেন্ট একটা স্কুলের একজন কোচ, রাহুল যদিও হচ্ছে আমাদের মোটামুটি আমরা যে স্কুলটা মেনটেন করি তারই একটা অংশ, যে হচ্ছে এখন সে ক্যাস্টিয়ার কোচ আছে। তো এই দুজনের মধ্যে আপনার চয়েস কে হবে এবং কি কি চেঞ্জ আসতে পারে? বাট মানে ডেফিনেটলি আমরা সবাই এটাতে এগ্রি করবো যে আসলে আমাদের চারজনই এগ্রি করবো যে জিদান চলে গেছে এটাই অলরেডি আমাদের মন খারাপ করার জন্য কিংবা আমাদের কষ্ট পাওয়ার জন্য এনাফ থিং। বাট স্টিল যদি আমরা ওয়ে ফরওয়ার্ড চিন্তা করি কি হইতে পারে?
থ্যাংক ইউ স্টি। হ্যাঁ, জিদান চলে যাচ্ছে মানে আজকের ম্যাচ তো আসলে লা লিগার আর জিত অ্যাথলেটিকো ভায়াডোলিডের খেলা এগুলার থেকে, মানে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম লাইভে যাওয়ার আগে যে আমি খুব সম্ভবত আমি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখবো না, কারণ ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু লাইক এন্ডিওর এভরি সেকেন্ড যে এটা জিদানের লাস্ট ম্যাচ, মানে এই খেলাটা শেষ হলেই এটা মানে হিজ ডান। রামোস আজকে স্টার্টিং লাইন আপে নাই, খুব সম্ভবত নামবেও না, যে ও আসলে এই ডি স্টেফানো স্টেডিয়ামে আর না খেলেই ওর চলে যেতে হচ্ছে। তো এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর আজকের খেলায় কাজ করবে। সো যদি জিদানের পারফরমেন্স এভালুয়েট করি, ফর মি আমি এটা বায়াসড ওপিনিয়ন দিচ্ছি না, আনবায়াসড ওপিনিয়নও যদি বলো আই উইল গিভ জিদান এ সলিড 9/10 ফর হিজ সেকেন্ড টেনিউর ইন্টারনালি। লাইক ওভারঅল কিছুক্ষণ আগে মাদ্রিদ বেতারের পডকাস্টে বলে আসছি যে জিদান অলওয়েজ রিয়াল মাদ্রিদের জন্য 100/10। ওইটার একটা আলাদা সেন্টিমেন্ট আছে, কারণ হচ্ছে সে গত 20 বছর ধরে আমাদের ক্লাবের সাথে আছে, প্লেয়ার, স্পোর্টিং ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার হিসেবে আমাদের ক্লাবকে সে ওভারঅল যা দিছে ওইটার মানে রেটিং দেওয়ার মতো সামর্থ্য আমার মতো ক্ষুদ্র একটা মানুষের নাই। তাও আমি হচ্ছে আবেগি হয়ে বলতে পারি 100/10। কিন্তু আমি যদি তুমি যদি স্পেসিফিকলি তার সেকেন্ড টেনিউরটার কথা বলো, আমি অ্যাবসলুটলি বলবো সলিড 9/10। কারণ আমাদের এই 9 এর মধ্যে মনে করো তাকে 10/10 হয়তো শুধু আমাদের গত সিজনের জন্যই দেওয়া যায়, কারণ গত স্কোয়াড নিয়ে আমরা লিগ জিতেছি ওই স্কোয়াড নিয়ে বর্তমান সমসাময়িক মানে ওয়ার্ল্ডের একটা কোচেরও সামর্থ্য নেই ওই স্কোয়াড নিয়ে মানে টপ ফোরে থাকাটাই কষ্টকর হয়ে যাবে তাদের জন্য, যে স্কোয়াড নিয়ে হচ্ছে জিদান লিগ জিতছে। আর এই সিজনের জন্য হয়তো আমি 8/10 10 দিতে পারি, কারণ এই সিজনে যেরকম জিদান অনেকগুলো নতুন জিনিস আমাদের ট্যাকটিক্যালি দেখাইছে, আবার জিদানের প্রতি আমার একটা অভিমানও আছে যে সে এতগুলো কাজ ভালো করছে, আবার দেখা গেছে যে ছোট ছোট কিছু ভুলের কারণে বা ছোট ছোট কিছু ট্যাকটিক্যাল রিঙ্কেলের কারণে হয়তো জিদান নিজেরই কিছু কাজ আবার আনডান করে দিচ্ছে। সো এটার জন্য হয়তো আমি 9 থেকে 1.8 দিব এই সিজনের জন্য, বাট ওভারঅল জিদানের সেকেন্ড টেনিউর অ্যাবসলিউটলি আ সলিড 9 out of 10 ফর মি। আর যদি কোচের কথা বলো পরবর্তী পছন্দকে, লাইক উইদাউট এ শ্যাড অফ আ ডাউট ম্যাক্স আলেগ্রি, কারণ হ্যাঁ, কারণ জিদান হওয়ার পর হয়েছে কি রাখালের গল্পের মতো আমাদের অভ্যাস হয়ে গেছে যে কাস্টিয়ার কোচ আসলে হয় ভালো হবে, কাস্টিয়ার কোচ আসলে হয়তো মনে হয় ভালো হবে, এটা ওইটা করেই কিন্তু সোলারিকে আনা হয়েছিল। বাট দেন এগেইন রাহুল ইজ নট, রাহুল ইজ নট সোলারি, এবং রাহুলকে একসময় না একসময় রাহুল ইজ জাস্ট অ্যাজ বিগ অফ এ সিম্বল ফর রিয়াল মাদ্রিদ, লাইক রিয়াল মাদ্রিদের 115 বছরের ইতিহাসে আর কোন প্লেয়ারের নাম দিয়ে এই ক্লাবের নামকরণ হয়নি, রাহুল মাদ্রিদ ওইটা শুধু একটা প্লেয়ারের নাম দিয়ে হয়েছে, রাহুল ইজ টু বিগ। সো আমি চাই রাহুল আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করুক, সেটা জার্মানিতে হোক বা স্পেনে অন্য কোনো দলে হোক, ইভেন কাস্টিয়ায় হোক, এক্সপিরিয়েন্স গ্যাদার করে আরো সময় নিয়ে যখন রাহুল আসলে আরো টিমকে বেটার কিছু দিতে পারবে তখন রাহুল আসুক, কারণ রাহুল সুট পরে বার্নাবুতে দাঁড়ায় আছে এটাও একটা ইমোশনাল জিনিস আমাদের আমাদের দেখার জন্য, বাট ওই জিনিসটা আমি আরো 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 পরে দেখতে চাই। বাট এই মুহূর্তে আমার মনে হয় অ্যাভেলেবল আর যেহেতু কোনো অপশন নেই সেখানে ম্যাক্স আলেগ্রি হবে আমার প্রথম পছন্দ, এবং আলেগ্রি সোলারি ওয়াজ এন ব্যাড কোয়েশ্চন করেছিলেন, আই উড আটারলি ডিসএগ্রি উইথ ইউ, সোলারি ওয়াজ আটার কমপ্লিট ডিজাস্টার, রেগুলেনকে টাইম দিছে এটার জন্য সোলারি ব্যাড ছিল না এটা বলা যাবে না, সোলারি ওয়াজ ভেরি ভেরি ব্যাড সলিউশন ফর রিয়াল মাদ্রিদ দ্যাট টাইম। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে রাহুলকে চাই আরো পরে, এই মুহূর্তে অ্যাবসলিউটলি আলেগ্রি। আলেগ্রিকে নিয়ে হয়তো আমরা তার জুভেন্টাসের শেষ 2 সিজনের পারফরমেন্স এর উপর বেস করে হচ্ছে আমরা তাকে রেট করে থাকি, বাট আমরা যদি মিলানে তার লাস্ট সিজনের খেলা দেখি বা জুভেন্টাসে তার প্রথম 2 সিজনের খেলা যদি একটু অ্যানালাইজ করি, হি ক্যান অফার এ লট অফ থিংস ইফ জিদান লিভস। এটা বলতেও আমার আসলে, আমি জানি না আমি এটা কিভাবে বলতেছি, বলতে খুব খারাপ লাগতেছে যে লাইক উই আর ডিসকাসিং জিদানস রিপ্লেসমেন্ট উইথ এ স্ট্রেট ফেস, ইটস ডিফিকাল্ট বাট ইট ইজ হোয়াট ইট ইজ।
হ্যাঁ, আমি আসলে এখনো বিলিভ করি জিদান যাবে না, মানে আমি এটা হইতেছে মেহেদি ভাইকে ওই যে গ্রুপের মধ্যে কালকে বলতেছিলাম যে আমার জাস্ট বিশ্বাস সে যাবে না, কেন এটার কোনো ব্যাখ্যা নাই, জাস্ট আমি এটা বিশ্বাস করতে এখন ভালোবাসতেছি তো সেই জন্য বিশ্বাস করতেছি। আমি জাস্ট একটু ছোট করে অ্যাড করবো, মানে এখনকার বার্সেলোনাও তো একটা ক্রাইসিস এর মধ্যে আছে, বার্সেলোনার ফ্যানদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে পেপ গার্দিওলা কেন ব্যাক করতেছে না বার্সেলোনাতে, তখন বলে যে সে যে লেগেসি রেখে গেছে সেটা তো আর সে এখানে ডিফেন্ড করতে পারবে না, তো he lacks that ball actually which Zidane has, মানে জিদান থ্রিপিট যেটা একটা কোচ, তারপরে সে হচ্ছে এরকম ক্রাইসিসে থাকে একটা টিমকে এসে সে আবার সেভ করছে, লিগ জিতাইছে এন্ড এরকম একটা সিজন সে লিড করে গেছে। তো আমার মনে হয় যে দ্যাট ইজ আ ডিফারেন্স, মানে এটা আসলে আমরা আমাদের ফিল করতে হবে, মানুষজন কেন ক্রিটিক্যাল, অবশ্যই আমরা ক্রিটিক করব কিন্তু এই জিনিসটা আসলে যদি আমরা ফিল না করি তাহলে আমরা বলতে আমার বলতে হবে যে আমরা ফ্যান হিসাবে হতবাগা, যে আমরা আসলে আমরা কোন জিনিসগুলো দিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এটা আমরা বুঝি না, আর এই না বুঝলে খেলা দেখার কোনো মানে নেই।
আমি একটু ছোট করে একটা পয়েন্ট অ্যাড করবো নেক্সট কোয়েশ্চনে তুমি যাওয়ার আগে, সেটা হচ্ছে যেই কোচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বেল হামেসকে বসায় রাখার মতো লাক্সারি তার ছিল, যে গ্যারেথ বেল আর হামেস রডরিগেজের মতো প্লেয়ারকে সে বেঞ্চ থেকে আনতে পারবে, ওই লাক্সারি যেই কোচের ছিল তার আজকের এরকম একটা ম্যাচে স্টার্ট করতে হচ্ছে আসেন্সিও আর ভিনিসিয়াসকে নিয়ে বেনজেমার দুই পাশে। সো ওই কোচকে আসলে জোভিচকে কেন খেলায় না, ওডেগার্ডকে কেন 230 মিনিট খেলাইছে, ওই কোচকে নিয়ে ওই কোচ এইসবের অনেক ঊর্ধ্বে, এটা তুমি যেটা বললে, এটা যারা এটা রেকগনাইজ করতে ব্যর্থ হয়েছে তারা ফ্যান হিসেবে হতবাকা, দ্যাটস ইট।
এক্স্যাক্টলি। তো যাই হোক, আমি একটু মানে কৌশিক ভাইয়ের কাছে আবার একটু চলে আসবো, মানে রিয়াল মাদ্রিদের যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানে পেরেজের বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে কথা বলি, টিম সাজানোর ক্ষেত্রে কিংবা টিম রিইনফোর্স করার ক্ষেত্রে, তার খুব পছন্দের একটা অ্যাপ্রোচ হচ্ছে গ্যালাকটিকো বানানো, অনেক প্লেয়ার নামি দামি প্লেয়ার কিনে হচ্ছে দল সমৃদ্ধ করা। তবে গত 7-8 বছরে আমার মনে হয় হ্যাজার্ড বাদে আমরা আসলে ওরকম বড় কোনো প্লেয়ার কিনি নাই, যেটা দেখা গেছে যে আমরা যেটা করছি যে অনেক অনেক ইউরোপিয়ান টিম কিংবা ইনফ্যাক্ট বার্সেলোনা যেটা করে থাকে যে যারা হচ্ছে একটু প্রতিভাবান প্লেয়ার থাকে কিংবা কম বয়সে যারা একটু ভালো খেলতেছে তাদেরকে কেনা, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা ব্রাজিলিয়ান একটা প্রজেক্ট আমরা দেখতে পারছি যে ভিনিসিয়াস রড্রিগো রেনিয়ার জুনিয়রকে হচ্ছে আমরা কিনে নিয়ে আসছি। তো আমার মনে হয় এটাও আমরা একটু ফেল করছি, মানে কেউই তো আসলে অত ইফেক্টিভলি খেলতে পারছে না। তো আমরা যদি ধরে রাখি যে আমাদের আসলে কোর টিমের মানে যেই রোনালদো ছাড়াও যে বাকি প্লেয়ার গুলো এখন আছে এই কোর টিমে যদি আমরা শেষ ধরে রাখি, ক্রুস মদরিচ ক্যাসেমিরো কিংবা বেনজেমা রামোস ওদেরও তো আস্তে আস্তে ডিকে করতেছে। তো এরপর আসলে আমাদের কি অ্যাপ্রোচে যাওয়া উচিত, মানে আবার কি আমাদের যদি আসলে গ্যালাকটিক করার মতো
সামর্থ্য
কোশ্চেন? হ্যাঁ কৌশিক ভাই কানেক্টেড, আপনি কি শুনতে পারতেছেন?
হ্যাঁ 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 শুনতে পারতেছি।
তো আপনার কি মনে হয় যে আমরা যদি এই ক্রাইসিসটা থেকে বের হয়ে আসতে চাই আমাদের আসলে কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত সামনে?
আচ্ছা, প্রথম কথা আমি ফার্স্ট একটু মেহেদি ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে ওই রিটার্নে এসে ওই জিদান আসলে আমাদেরকে শুধু একটা লিগ জিতায় নাই, ওইটা একটু অন্যভাবে দেখতে হবে, আমাদেরকে আর একটা মিলান হওয়া থেকে বাঁচাই দিছে। হ্যাঁ, জাস্ট একটা সিম্পল জিনিস, এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ, তিনটা কোচ, অমুক তমুক হাবি যাবি, ওই সময় যদি ওই যে দুইটা ট্রফি, যেটা একটা সুপার কাপ আর একটা লিগ, এটা না হইতো তাহলে আমরা এতদিনে মিলান হয়ে যেতাম। আর দুই নাম্বার হচ্ছে, আপনি বিশ্বাস করেন না না করেন, আমি একটু বা বাড়ায় বলতেছি না, আজকে যদি সেই পজিশনটা থাকতো যে সে ফর এক্সাম্পল আমি 3 পয়েন্টের লাক্সারি লিডে আছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি চাইতাম যে আমাদের সেই ক্ষেত্রে আমি চাইতাম অবশ্যই যে জিদান চলে যাক, যে এইবার লিগটা জিতে যাবে। তাহলে কি হতো যে তার সে ব্যাক করছে দুইটা ফুল সিজন, দুইটা ফুল সিজনে দুইটা লিগ, হ্যাঁ, এবার সে একটা মারাত্মক লেভেলের লেগেসি রেখে চলে যাক। কেন চলে যাক? একটা কোচ যে আসার পরে তার একটা মাত্র উইশ ছিল সাইন পোগবা, আমরা পোগবারে দিতে পারি নাই, মানলাম আমাদের ই খারাপ, ওই ইকোনমি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এতটাই খারাপ কি আমরা পোগবারে দিতে পারি নাই? এক নাম্বার, সে চাইছে এমন কোন প্লেয়ারটা পাইছে? হয়তো বা শুধুমাত্র মেন্ডি, এবং মেন্ডি আমাদের জন্য কিন্তু ডিফেন্সিভলি তার বর্তমান স্ট্রাকচারে যা করার সে করে দিছে, তো এত কিছু করতে পারতো না, লাস্ট মোমেন্টে আসে ইএসএল এর মতো একটা শ্যাম্বল উপহার দিছে, যদিও থিওরিটা খুব ভালো। তো এটা আসলে যে কোচ যে সারা জীবন চ্যাম্পিয়ন্স লিগের জন্যই ফাইট করে তার জন্য আসলে একটা ইনসাল্ট। তো ওভারঅল তাকে ডে বাই ডে তাকে আসলে খুব বেশি পরিমাণ রিয়াল মাদ্রিদই করছে, যে কোনো সংকট জিদান ইজ অন স্যাক, অমুক তমুক, হাবি যাবি, তো এই ধরনের একটা কথা সে কেন শুনবে? এক নাম্বার কথা, এই জন্য কথা হচ্ছে চলে যাও, যাওয়ার আগে সে যে জিনিসটা করে গিয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম সে চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে যে সে জিনিসটা করে যাচ্ছে সেটা হচ্ছে টিমটাকে ঠিক একটা কলাপসের মধ্যে দিয়ে নিয়ে যায় নাই, একটা টিমটাকে মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়া করায় রেখে গেছে। এই টিমটা কিন্তু কলাপস করবে না, আমি একটু সংকট উত্তরণ বা এই টাইপের আসার আগে কেন কলাপস করবে না আমি একটু বলি, অ্যাথলেটিকো মাদ্রিদের যদি পজিশন ভিত্তিক যে রিইনফোর্সমেন্ট গুলা করা হয়েছে এটা যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে এটা মোটামুটি শিওর যে ওরা কিন্তু আর খুব বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবে না। ওরা প্রতি সিজনে, গত দুই সিজনে প্রতিটা পজিশনে ওরা প্রচুর প্লেয়ার সাইন করাইছে, তার মানে এটা কিন্তু তাদের অপটিমাম টিম। যে অপটিমাম টিমের এগেনস্টে আমরা লিটারেলি 63টা ইঞ্জুরি নিয়ে আমরা লাস্ট দিন আজকে পর্যন্ত মোটামুটি ভাবে আমরা একটা ইকুয়েশনে আসি, তার মানে এটা ছিল ওদের হাইয়েস্ট কন্ডিশন। দুই হচ্ছে বার্সা, হ্যাঁ বার্সা ফ্রিতে ডিপে অথবা আগুয়েরোরে কিনলে অবশ্যই তাদের অ্যাটাক অনেক শক্তিশালী হবে, কন্ট্রারি যদি মেসি চলে যায় তাহলে বার্সা মানে জাস্ট এক বাক্যে বলে দেওয়া যায় মেসি চলে গেলে আরও 5টা আগুয়েরো আনলেও কোনো লাভ নাই, সুতরাং ওদেরও আর ইম্প্রুভ করার সুযোগ নাই যদি মেসি চলে যায়। তার মানে রিয়াল মাদ্রিদের এমন একজন কোচ দরকার যে শুধু জাস্ট তার স্লাম যে জিনিসটা বলে এটা ঠেকায় রাখবে। আমি মেহেদি ভাইয়ের সাথে একমত যে জিদান যদি চলে যায় পরবর্তী কোনো ক্রাইসিস থেকে বাঁচার আগে বা মানে সেফ থাকতে হলে অ্যালেগ্রি ভালো অপশান। আমি একটু সময় নিয়ে একটা জিনিস বলি, আমি কয়েকদিন আগে একটা সম্ভবত হার্ভার্ডের একটা জার্নালে একটা খুব সুন্দর কথা পড়ছি, সেটা হচ্ছে যে আমরা যতটা ভাবি যে ফুটবলে কোচের ভূমিকা অমুক তমুক, সেখানে তারা একদম স্ট্যাটিস্টিক্যালি সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলছে যে একটা ফুটবলে একটা কোচের ভূমিকা হচ্ছে মাত্র 8%। এখন আপনার শুনে মনে হইতে পারে মাত্র 8%, হরে এটা তো কিছু বিষয়ই না, তো তাইলে তো কোচের কোনো দাম নাই, কিন্তু টপ লেভেলের খেলায় 8% যে কি জিনিস এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে অ্যালেগ্রি যে সিজনে জুভেন্টাসকে রেখে গেছে আর আজকে জুভেন্টাসের যে পয়েন্ট এটা পার্সেন্টেজ করে দেখেন ইট ইজ 8%। তার মানে একটা কোচ, আমি তো আমি বলে দিলাম কি হয়েছে, কোনতে টিম বানায় রেখে গেছে ওই টিম নিয়ে অ্যালেগ্রি 5টা লিগ দিচ্ছে, কেন মিলানের যে লিওনার্দো এবং অ্যাঞ্চেলোত্তির রেখে যাওয়া একটা সফট টিমকে নিয়ে যে সে ফাইট দিছে দুটা, মানে একটা স্কুডেটো যে চার একটা তিন ম্যাচ আগ পর্যন্ত দিছে এটা কেউ দেখে না, সে যে একটা ক্যালিয়ারির মতো ক্লাবকে তুলে আনছে, সে যে সাসুল্লোকে তুলে আনছে, এই ফাইটগুলো কেউ দেখে নাই। আমার কথা হচ্ছে যে ওই ইফতিবাই যেটা বলছে এটা যে হ্যাঁ কোচ টপ লেভেলের খেলায় 8% ফারাক করে, আমরা লাকি ছিলাম যে আমাদের জিদান ওই 8% কাভার দিয়ে দিছে যদিও তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আবার পিরলো কিন্তু দেখা দিছে যে 8% এর কি দাম। হ্যাঁ, এবং অনেক নতুন নতুন কোচেই কিন্তু দেখা যে যে হ্যান্সি ফ্লিক ভালো করছে, কিন্তু নিকো কোভাচ কিন্তু আবার ফ্লপ করছে। সবাই যে এক্স প্লেয়াররা আইসেই খুব ভালো করবে, নিকো কোভাচের তো তাও ভালো এক্সপিরিয়েন্স ছিল, এটা কিন্তু ঠিক না। আমার মনে হয়েছে যে এই মুহূর্তে লা লিগা যে স্টেজে যাচ্ছে, সেখানে আপনার খুব ভালো ফুটবল, খুব মানে ফ্লুইড খেলা, খুব কম্পিটিটিভ কিছু কিছু দরকার নাই। এমন একটা কোচ দরকার যে শুধুমাত্র আমার মানে ডিফেন্স শক্তিশালী রেখে সে শুধুমাত্র জাস্ট যেভাবে রিয়াল বর্তমানে আছে জাস্ট ওইটাই চালায় যাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি মোটামুটি শিওর জিদান লিভ করবে। আর জিদান যদি লিভ করে এই টিমকে, যদি আরো কোনো কোচ অ্যাভেলেবলও থাকতো তাহলে আমি বলতাম অ্যালেগ্রি, কারণ বড় এখন যারা কোচ আছে মানে যারা কোনো নির্দিষ্ট ক্লাবের সাথে অ্যাটাচ না, বর্তমান কালচারটাই তো আসলে মানে সাবেক খেলোয়াড় ভিত্তিক একটা কালচার হয়ে গেছে। এর বাইরে যে কোচগুলো আছে এই কোচগুলোর মধ্যে আপনি একমাত্র অ্যালেগ্রিকে দেখবেন যার সাথে প্লেয়ারদের কিন্তু খুব একটা বেশি ঝামেলা নাই, এবং তাকে দেখা গেছে যে সে ওই কোন্তের রাফ অ্যান্ড টাফ টিম ইনহেরিট করেও যে খেলা দিছে, মোটামুটি ভাবে অ্যাঞ্চেলোত্তির একটা সফট টিম ইনহেরিট করেও কিন্তু সেই খেলাই দিছে। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিদান টিমটাকে যে টেকটিক্যাল স্ট্রাকচারের উপর রাইখা গেছে, ইটালিয়ান কোচেরা স্বাভাবিকভাবেই টেকটিক্যাল হবে, সেটাতে আমাদের এই টিমের ই করার কিছু নাই। কিন্তু সংকটে অবশ্যই পড়বে যদি রাহুলকে কোচ দেয় এবং রাহুল ক্লিক না করে, এটাতে কোনো মিস নাই। কারণ আমি আরেকটা কথা বলি, আমার মনে হয় যে মোটামুটি যারা ছিল জিদানকে যখন প্রথম অ্যাপয়েন্টমেন্ট করে তখন আমরা মোটামুটি সবাই বুঝে গেছি এটা প্যারেজের একটা একটা পলিটিক্যাল চাল ছিল। আরেকটা ছিল যে তখন কিন্তু জিদানের কেস্তিয়া খুব একটা ভালো খেলতেছিল না, বা খুব একটা আই ক্যাচিং কিছু, খুব একটা অর্জন কিছু সেরকম কিছু ছিল না। তো এটা মোটামুটি শিওর ছিল যে এটা আসলে একটা পলিটিক্যাল একটা চাল ছিল। সেই জায়গা থেকে কিন্তু জিদান এই পারফরমেন্সটা দিছে, এর মানে এই না যে রাহুলও সেম পারফরমেন্সটা দিয়ে যাবে, এক নাম্বার। আর দুই নাম্বার কথা হচ্ছে যে অ্যালেগ্রি টাইপের কোচ বা টিপিক্যাল ইটালিয়ান কোচ, যে কোচটা এই মুহূর্তে রিয়ালের একটা বাজে স্কোয়াড, আমি এটাকে বাজে স্কোয়াডেই বলবো যেহেতু এটাকে আর খুব বেশি কিছু নাই, ওই স্কোয়াডটাকে নিয়ে যদি আপনার ফাইটে টিকে থাকতে হয় তাহলে আমার জন্য, আমার মনে হয় যে আমরা তো এর চেয়ে খারাপ অবস্থায় পড়বো না, ইঞ্জুরি টিঞ্জুরি সব কিছু মিলে এর চেয়ে খারাপ অবস্থায় তো পড়বো না। আমার কাছে মনে হয় যে রিয়ালের সংকটে পড়া বা সংকট উত্তরণ যেটাই বলেন, জিদান চলে গেলে অবশ্যই একটা সংকট হবে, কারণ এর আগের বার জিদান চলে যাওয়ার সময় আমাদের গোল স্কোরিং যে সবচেয়ে মেশিন তাকে নিয়ে চলে গেছে। আমরা কোপ করে নিছি যে আমাদের গোল স্কোরিং এবিলিটিটা এইভাবে আমরা বাইপাস করবো ডিফেন্স করে, হ্যান্ড করে, তেন করে। এখন জিদান চলে যাবে, হয় রামোস অথবা ভারানে যে কোনো একজন সামনের বার চলে যাবে, এটাও কিন্তু আমাদের একটা ল্যাপস। কিন্তু এই মুহূর্তে আমাদের পজিটিভ জিনিস হচ্ছে আমরা কিন্তু ডিফেন্সিভ খেলা শিখে গেছি, মোটামুটি ভিনিসিয়াস বলেন, রড্রিগো বলেন, সবাই কিন্তু ট্র্যাক ব্যাক করে একটা রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক পর্যন্ত খেলতে পারে। তার মানে এই একটা প্ল্যাটফর্মের উপর দ্বারা অ্যালেগ্রির কাজ করার অনেক কিছু আছে, এবং আমি মনে করি যে এই টিমকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগে উইনার ভাবার মতো চিন্তা করার আগে আমরা যে এবার সেমিফাইনাল খেলছি এটা অনেক সুক্রিয়া। এবং আমার মনে হয় যে আমরা গত 10-12 বছরে আমরা লিগে যে পরিমাণ মানে মাঠ হারাইছি, আমার মনে হয় একটা টিপিক্যাল ইটালিয়ান কোচ যে আমাদেরকে শুধুমাত্র লিগ ভিত্তিক খেলাবে, আমার আমার বা আমার মনে হয় আমার মতো অনেক ফ্যান বেজের এতে কোনো আপত্তি থাকার কথা না। আমাদের একটু লা লিগার দিকে সময় মানে দৃষ্টি দেওয়ার সময় আসছে।
আচ্ছা, আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে একটু পরে খেলা শুরু হয়ে যাবে। আমি একটু ওয়াসিফের কাছে একটা শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা আসলে বেশ কিছু না, সবার জন্য আমার একটা লাস্ট একটা প্রশ্ন আছে। তো আমাদের গঠনমূলক আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে ওয়াসিফের কাছে যে আমি যদি একটু বলি যে রিয়াল মাদ্রিদ বেশ কিছু ক্রাইসিস আছে, আমরা সবাই জানি যে আমাদের, আমরা এটা খুবই সার্টেন যে আমাদের বেশ কিছু জায়গায় প্লেয়ার লাগবে, আমাদের সামনে আসলে খুবই এভারেজ একটা ফ্রন্ট আমরা খেলাচ্ছি। তো তারপরে হচ্ছে হলো বেশ কিছু প্লেয়ার পিছনে, কিংবা হচ্ছে আমাদের কোর টিমে বেশ কিছু প্লেয়ারের বয়স হয়ে গেছে, তাদের রিপ্লেসমেন্ট দরকার। আবার অন্যদিকে আমরা একটা বিশাল বড় ইকোনমিক ক্রাইসিসে আছি, মানে এটা তো আসলে ESL এর সময় তো পেরেস হচ্ছে, আমি যদি বলি যে একদম সবকিছু খুলে দেখাই দিছে যে আমাদের কাছে আর পয়সা নেই। এর মধ্যে আবার আমরা একটা বিশাল বড় একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নিছি আমাদের বার্নাবুকে নতুন করে সাজানো। তো সবকিছু মিলে আসলে এই ক্রাইসিসটা কিভাবে শেষ হবে, মানে আমরা আসলে আমাদের টিম সাজানো কিংবা হচ্ছে হলো এই এত বড় বড় প্লেয়ারকে ধরে রাখার মতো স্যালারি সবকিছু মিলে আসলে তোমার কি মনে হয় যে আমরা তো প্রবলেম গুলা সব সলভ করলাম, বাট সলিউশনটা কি হইতে পারে ওয়ে ফরওয়ার্ড, যে আসলে পেরেজে কি কোনো নতুন সলিউশন দিয়ে আসতে পারে, নাকি তোমার মনে হচ্ছে যে আসলে পেরেজকেই আমাদের শেষ পর্যন্ত এই জায়গা থেকে সরে দাঁড়াতে বলা উচিত, কিংবা তারই সরে দাঁড়ানো উচিত?
আমি কৌশিক দাস একটা জিনিস অ্যাড করতে চাই যে জিদান একটা কিন্তু উইনার সবসময়, চেলসির সাথে ম্যাচ, চেলসির সাথে ম্যাচের জন্য আমরা ফ্যানরা হিসেবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমরা হারতেছি। জিদানকে যদি ডাগ আউটে দেখেন, ওকেও দেখে বোঝা যাচ্ছে যে কোনো কোনো রিয়াকশন, আমি জিদানকে এমনিতে জিদান ম্যাচে খুবই কম রিয়াকশন দেয়, দুই ম্যাচে জিদানের রিয়াকশন আরো খুবই কম ছিল, সামটাইমস লুক হেল্পলেস। তো জিদান, আমরা যেহেতু ওর ফ্যান হিসেবে হারতে পছন্দ করি না, জিদান যে তিনটা ইউসিএল জিতছে তার কাছে কিন্তু ইউসিএল হারাটাও খুবই মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। জিদান হেল্পলেস লাগছে কারণ জিদানের কাছে কোনো টুল ছিল না। যে জিদান একসময় বেল বা হ্যামেস বেঞ্চে বসে থাকতো, আমাদের বেঞ্চে বসে থাকতে আমাদের বেঞ্চের একটা হুগো ডুরো দিয়ে আমাদের লালিগার পয়েন্ট বের করতে হয়। তো জিদান শুধু এমন না যে সিজনের স্ট্রেস হোক, ইঞ্জুরি হোক, এইটা হোক, সবকিছু নিয়ে স্ট্রেসফুল আছে, কিন্তু জিদান হলো চেলসি ম্যাচ আমাদের উপর ফ্যান হিসেবে যত ইফেক্ট ফেলছে, একটা কোচ যে তিনটে ইউসিএল জিতছে, যে সবসময় জিততে চায়, যে প্লেয়ার হিসেবেও সবসময় জিততে চায়, যে প্লেয়ার হিসেবে সবসময় হলো নিজের ক্যারিয়ার শেষ করতে হাই নোটে, এমন না যে লং চাইছে ক্যারিয়ার, 34 ইয়ার্স এজে নিজের প্রাইমে ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলে, ঠিক ব্রাজিলের বিরুদ্ধে এত ভালো খেলে রিটায়ার করছে, ওই জিদান সবসময় চায় যে টু কম্পিট অ্যান্ড টু উইন অলওয়েজ। তো জিদানের ডিসস্যাটিসফ্যাকশন আরো বেশি এই চেলসি ম্যাচ থেকে। আমরা ফ্যান হিসেবে যেমন চাই না রিয়াল মাদ্রিদ হলো খালি লিগের জন্য কম্পিট করুক, আমরা ফ্যান হিসেবে চাই না রিয়াল মাদ্রিদ হলো একটা ট্রফি লেস সিজন কাটাক, আমরা ফ্যান হিসেবে এগুলো সেলিব্রেট করতে চাই না, তেমনি জিদানও চায় না যে এইসব জিনিস সেলিব্রেট করুক বা এইসব জিনিস নিয়ে কমপ্লেন থাকতে। আমাদের ক্রাইসিস এর কথা বললে ভাই, আমাদের সবকিছু নিয়ে ক্রাইসিস হতো, কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হলো ম্যানেজমেন্টে। এখন যে আমরা যদি ইসকোকে সেল করি, ইসকোকে আমরা কি দিয়ে সেল করবো? 0 মিলিয়নে। মারিয়ানোকে আমরা সেল দিতে পারি না একটা ম্যানেজমেন্ট। একটা ম্যানেজমেন্ট হলো মাস সিজনে প্লেয়ার, মিড সিজনে প্লেয়ার চলে যেতে পারে, আমরা প্লেয়ার আটকাইতে পারি না। কেন আটকাইতে পারি না বিহাইন্ড মি? কারণ আমরা অনেক সময় রয়্যাল আচরণ কি বলা হয়, ইসকোকে মিড সিজনে যাইতে হয়েছিল। যদি আমরা ইসকোকে রাখতে পারি তাহলে আমরা অডেগার্ড জোবিসকে কেন রাখতে পারবো না মিড সিজনে? প্লেয়ার যাইতে চাইলে যে যাইতে দিতে হবে, এটা একটা ইনস্টিটিউশনের ফেলিয়ার তো এখানে। কারণ এমনিতেই আমাদের বেঞ্চ টিম, তারপরে হলো কোনো মনে হয় না কোনো বড় ক্লাব 10টার মতো হলো কোভিড সিচুয়েশন ফেস করছে, এটা রিয়াল মাদ্রিদ করছে। তো এটা তো ইনস্টিটিউশনের ফেলিয়ার সব দিক থেকে। আর সবচেয়ে বড় সমস্যা যে ইনস্টিটিউশনের ফেলিয়ারে যে পেরেজের কোনো রিপ্লেসমেন্ট নেই। তো পেরেজ যেটা করতেছে আমাদের মেনে নিতে হচ্ছে, ওই অনেক ভালো প্রেসিডেন্ট, এটা মানে ডিনাই করার উপায় নাই, ওর অনেক ভালো অনেক অনেক কাজ আছে, কিন্তু এইটাও ডিনাই করার উপায় নেই, অনেক ফেলিয়ারও আছে। সমস্যা ফেলিয়ারটা তখনই বাড়বে যখন কোনো কম্পিটিশন থাকবে না। তো আমাদের ইনস্টিটিউশনে কোনো কম্পিটিশন নাই, পেরেজের কোনো অল্টারনেটিভ নেই, পেরেজের অল্টারনেটিভ হিসেবে হয়তো যে জোসে সানচেজ আসবে, কিন্তু ওইও কোনো খুবই ভালো মানে সেম বলা যায় যে শ্যাডো ভাবে রুল করতেছে রিয়াল মাদ্রিদকে, শ্যাডো ভাবে চালাচ্ছে রিয়াল মাদ্রিদকে, রিয়াল মাদ্রিদের সাইনিং হোক অনেক দিক থেকে ওরও সবকিছু ডিসঅ্যাপয়েন্টিং। সো ফিউচার যে আমাদের জন্য ভালো, ফিউচার যে ম্যানেজমেন্ট আমাদের জন্য রেডি আছে ওইটা বলা যায় না। যেহেতু ক্রাইসিস আছে, সব ক্রাইসিস এরই সলিউশন আছে। যেমন স্টেডিয়াম যখন ঠিক হবে, আমাদের স্টেডিয়াম যখন হবে, স্টেডিয়াম থেকে রেভিনিউ অনেক আসবে, তারপরে আমরা প্লেয়ার শেষে আপলোড করবো, এখান থেকে বেল হলো নেক্সট সিজন চলে যাবে বা এই সিজন, তো অনেক কিছুরই সবকিছুরই মানে সলিউশন আছে। কিন্তু সমস্যা যে এখন ম্যানেজমেন্ট এই সলিউশন গুলো কত তাড়াতাড়ি করবে, কত ভালোভাবে করবে, যেটা কৌশিক দা বললো, এখন অ্যালেগ্রির সামনে অনেক বড় কোনো চ্যালেঞ্জ নাই। অ্যালেগ্রি একটা হলো স্লাম্পকে কাটাইতে হবে না, একটা টিম তৈরি আছে বা একটা প্লেয়ার কয়েকজন রেডি আছে যারা হলো ব্রেক থ্রু করবে। এখন এই প্লেয়ারদেরকে এখন অ্যালেগ্রি আসে, আমরা রাহুলকে না, আসলে মেহেদি ভাই যেরকম বললো যে রাহুল অনেক বড় একটা লেজেন্ড রিয়াল মাদ্রিদের, সিনোনিমাস রিয়াল মাদ্রিদ নেমের সাথে, তো আমরা চাই না রাহুলের সাথে কোনো মেমোরি খারাপ হিসেবে শেষ হোক বা খারাপ হিসেবে শুরু হোক। রাহুল হলো বার্নাবুতে দাঁড়ায় থাকবে, এটা আমাদের জন্য খুবই মানে খুবই কাঙ্ক্ষিত বিষয়, কিন্তু এটা কাঙ্ক্ষিত বিষয় যাতে হলো ভালো মেমোরি নিয়ে থাকে, সবসময় ভালো মেমোরি হিসেবে শেষ হয় এটা আমরা চাই। রাহুল একটা লেজেন্ড, ওর স্ট্যাটাস যাতে পারে কোনো কারণে, যাতে ওর স্ট্যাটাসটা না কমে এইটাই আমরা চাই। সেই জন্য এটা রাহুলের সমান। এখন যদি ম্যানেজমেন্ট হলো অ্যালেগ্রিকে আনে, যেহেতু আমিও অনেকটা সার্টেন জিদানে থাকবে না, তো এখন ম্যানেজমেন্টের উপর নির্ভর করতেছে। ম্যানেজমেন্ট এখন নেক্সট অনেকগুলো ডিজাস্টার করে ফেলছে, এখন সামনে ডিজাস্টার গুলোকে কিভাবে অ্যাভয়েড করবে বা সামনে কিছু ভালো ডিসিশন নিবে কিনা, কিন্তু তাদের পক্ষে পসিবল কয়েকটা স্মার্ট সাইনিং করা, কয়েকটা হলো স্মার্ট ভাবে সলিউশন করা। এমন না যে এমবাপ্পেই আনতে হবে বা এমবাপ্পে আমাদেরকে আমরা নেক্সট সিজনে কম্পিট করতে পারবো না। অনেক পজিশন আছে, যেই পজিশনে অনেক স্মার্ট প্লেয়ার অ্যাভেলেবেল আছে, যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, যেমন আলাবা হোক, এরকম অনেক প্লেয়ার অ্যাভেলেবেল আছে। এইসব প্লেয়ার অ্যাভেলেবেল দিয়ে ছোট ছোট বা মিড লেভেলে সাইনিং করেও টিমটাকে ইম্প্রুভ করা পসিবল, এটা আমরা করি না, এটা আমরা ভুলে গেছি। চিচিরা তো হোক বা ওইটাই মনে হয় আমাদের লাস্ট কোন স্মার্ট সাইনিং যে আমাদেরকে এত ভালো হেল্প করছে। ইভেন জোসেল আন্ডারেও আমরা কিছু ছোট ছোট স্মার্ট সাইনিং করতাম, যেটা সিজনের মিড সিজনে আসে, মিড সিজনে সাইনিং আমাদেরকে অনেক হেল্প করতো, যেটা আমরা ভুলে সেটা আমাদের এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। আমরা মিড সিজনে কোনো সাইনিং করবো না বা কোনো কোনো স্মল সলিউশন গুলো করবো না বা টেম্পোরারি সলিউশন গুলো করবো না, এই কারণে আমরা সাফার করি বেশি। আর
আচ্ছা আমরা আসলে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি হচ্ছে সবসময় আমি একটা কোশ্চেন করতাম প্রত্যেকটা এপিসোডের লাস্টে, সেটা হচ্ছে সবার কাছ থেকে একটা প্রেডিকশন জানতে চাইতাম। বাট আমি আসলে ডিসিশন নিছি আমি এটা করব না, কেন করব না মানে মানে আমার আর ভালো লাগতেছে না জিনিসটা। তো আমি হচ্ছে সবার জন্য আজকে একটা কমন কোশ্চেন রাখবো যে আমাদের আসলে লিগের লিগ না সরি পুরো সিজনে আমাদের যেসব প্লেয়ারের দিকে আমাদের চোখ ছিল, আমরা ভাবছিলাম হ্যাজার্ড ফার্স্ট সিজনের পরে হয়তো সেকেন্ড সিজনে ভালো খেলবে, কিন্তু কিছুই হয় নাই। আর অনেক প্লেয়ারের দিকে আমাদের চোখ ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম তারা ভালো খেলবে কিন্তু হয়তো এভাবে খেলতে পারে নাই। স্পেশালি আমাদের ফাইনাল থার্ড এর প্লেয়ারদের তো অবস্থা ভয়াবহ ছিল এক্সেপ্ট বেনজেমা। তো তারপর আমি তিনজনের কাছে কোশ্চেন যেটা রাখবো সেটা হচ্ছে যে সবকিছু মিলিয়ে যে আমাদের থ্রু আউট দ্য সিজন আমরা যদি বলি যে আমাদের বেস্ট তিনজন পারফর্মার কে ছিল লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলে, আপনারা চাইলে র্যাঙ্ক করতে পারেন 1-2-3, আবার চাইলে তিনজনের নাম জাস্ট এমনি বলতে পারেন র্যান্ডমলি। আমি ওয়াসিফকে দিয়ে শুরু করি। ওয়াসিফ মানে বেস্ট থ্রি পারফর্মার কে ছিল এই সিজনে?
বেস্ট থ্রি পারফর্মার ভাই আমি র্যাঙ্ক হিসেবেই বলবো, এক নাম্বার র্যাঙ্কে রাখবো করিম বেনজেমাকে, বিকজ সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদের ফরওয়ার্ড লাইনকে টানতেছে। আমরা পছন্দ করি না করি আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্কোরারের আমাদের হলো ফরওয়ার্ড লাইনের অবস্থা বলে দিতে পারে। ভিনিসিয়াসের অবস্থা তো আমরা জানি, ফিনিশিং হাজার তো খেলেই নেই, তো সিঙ্গেল হ্যান্ডেডলি লালিগা হচ্ছে আমাদের ফরওয়ার্ড লাইন কামতে হলো বেনজেমা। আটটার মতো গোল হয়ে হলো 80 মিনিটের পরে দিতে, 88 মিনিট বা 88 মিনিটে, তারপরে একটি গোল হলো পেনাল্টি নেয় না এমন একটা প্লেয়ার, তারপরে 2 নম্বর হলো কোর্তোয়া। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ বেটার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড দ্যান কোর্তোয়া অ্যাট দ্যাট মোমেন্ট। কত ম্যাচে আমরা লাস্ট ম্যাচে যেমন আমরা 3-1 জিতছি সবাই স্কোর লাইন মনে রাখবে, কিন্তু বা আমরা যখন স্ট্যাটস দেখবো যখন ম্যাচ দেখবো তখন স্কোর লাইন মনে থাকবে, কিন্তু কোর্তোয়া যে পারফরমেন্স, কোর্তোয়া যে কতগুলো সেভ করতে কমফোর্টেবল স্কোর লাইন স্কোর করার জন্য, এটা অনেকের হয়তো মনে থাকবে না বা দুনিয়া জানবে না যারা লা লিগা ফলো করছে।
আমার
তিনজন রিয়ালের ইয়ার কথা, আমি 1 জিদান 2 বেনজেমা 3 কোর্টোয়া, আর যদি জিদানরে বাদ দিতে হয় তাহলে সিরিয়ালে 3 রাখবো আমি মিলিতাওরে। কারণ হচ্ছে ঠিক যে সময়টার মধ্যে ও মানে একটু স্টেপ আপ করছে নিজেকে, কারণ অন্যরা তো আসলে কনসিস্টেন্ট পারফর্মার, ওরা আসলে 3-4 ওরা সবসময় সিজনে এরকমই থাকে, আর যদি ও স্টেপ আপ না করতো তাহলে লিগে আজকের দিন পর্যন্ত আমরা আসি না, প্লাস হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে আমরা কোয়ার্টারে বাদ পড়ে যাই। তো সেই ক্ষেত্রে আমি 3 ওকে রাখতে পারি, একটা নিউ সাইনিং, আপনি কম ম্যাচ খেলুক তাও যে কয়দিন খেলছে ওইটা খুব ভালো, কিন্তু আমি আসলে তিনজন রিয়াল মাদ্রিদের স্ট্যাটাস হিসাব করলে ফার্স্ট জিদান, তারপর বেনজেমা, তারপর কোর্তোয়া। হ্যাঁ এই সিজনে আসলে যে কোনো লিস্টে আপনি প্লেয়ার বলেন, অমুক বলেন, ইম্পর্টেন্স বলেন, এই লিস্ট আসলে জিদানটা ছাড়া কমপ্লিট হয় না।
আচ্ছা তন্ময় বলছিল যে হ্যাজার্ডের পারফরম্যান্স নিয়ে কিছু কথা বলতে, আমার মনে হয় যে হ্যাজার্ডকে নিয়ে আসলে একটা মিনিট আমাদের আর নষ্ট করা উচিত না, সরি টু সে।
একটা মানে 1 মিনিট নষ্ট করাই যায়। হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা আসলে ভাই সবাই চলেন একসাথে, আমরা ওই যে বেল গ্যারেথ বেল আর কাকা দুইটা প্লেয়ারের কাছে আমরা মাপ চাইয়ে গেলি, আর কিছু করা লাগবে
আর আমি তো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় হচ্ছে এই বেলজিয়ান প্লেয়ারটার নাম নেই না, এবং ফরসিয়েবল ফিউচারে আমি এই প্লেয়ারের নাম নিব না, আমি কোথাও এর নাম লিখিও না, আমি একে বেলজিয়ান প্লেয়ার অর হোয়াট এভার বলে রেফার করি, অ্যাড্রেস করি, আমি এই প্লেয়ারের নাম নিচ্ছি না ফর দি লাইক ফরসিয়েবল ফিউচার।
আচ্ছা মেহেদি ভাই, আপনার আপনার কাছে শেষ, মানে বেস্ট তিনজন পারফর্মার?
হ্যাঁ, বেস্ট তিনজন পারফর্মার আমার লিস্টটা হচ্ছে ওয়াসিফের লিস্টের সাথে সেম টু সেম, বেনজেমা, কোর্তোয়া এবং টনি ক্রুজ। এবং কেন ওইটা আসলে ওয়াসিফ মোটামুটি এক্সপ্লেন করে দিছে, ওইটার উপরে আসলে অ্যাড করার কিছু নাই। আসলে এই সিজনে এই জিদানের ওল্ড গার্ড আর যদি নিউ গার্ড বলি, কোর্তোয়া তো আসলে নিউ গার্ডের পার্ট, সো ওল্ড গার্ড নিউ গার্ড মিলে হচ্ছে জিদানের সাথে কাজ করছে ভালোই অনেকগুলো প্লেয়ার, তার মধ্যে বেনজেমা, কোর্তোয়া এবং টনি ক্রুজকে আমি 1-2-3 এ রাখবো।
আচ্ছা এক মিনিট, আমি একটা জিনিস একটু ই করি, সেটা হচ্ছে ওই প্রশ্নটা আমি রাখি, সেটা ইস্তিভাই সহ আনসার দিবেন, পরে আমরাও দিব। সেটা হচ্ছে আমাদের আউট অফ যত লোন প্লেয়ার আছে, স্যাল এবং বাই সবকিছু মিলিয়ে একটা 4-3-3 ফরমেশনে আপনি প্রতি পজিশনে 2 জন করে নেক্সট সিজনের জন্য আপনার মতো করে বলবেন, 1 জন নিউ সাইনিং সর্বোচ্চ। মানে আপনি 4-3-3 সিজনে সামনের 4-3-3 ফরমেশনে সামনের সিজনে আপনি টিমটাকে কিভাবে দেখতে চান, প্রতি পজিশনে প্রায় 2-2 জন করে প্লেয়ার ধরা যায় আমরা এভারেজ, আলাবা যেহেতু অলরেডি একটা সাইনিং, আপনি আর সর্বোচ্চ একটা বড় সাইনিং কে হেলান্ড অথবা এমবাপ্পে এই টাইপের একজনকে আপনি ধরে আপনি আপনার মতো করে একটা টিম বলবেন, স্কোয়াড বলবেন, যে আমি সামনের বার এই 22 জনকে দেখতে চাই, বাকিরা সেল লোন যা খুশি হইতে থাকে।
থিবো গোলকিপার থাকবে, এটা নিয়ে আমার কোন মানে কনফিউশনই নাই, থিবো অবশ্যই গোলকিপার থাকবে। আমার কাছে মনে হয় যে যদি জিদান থাকে কিংবা অ্যালেগ্রি যেই আসুক, 3-5-2 তে আমরা হয়তো পার্মানেন্টলি মুভ করতে পারি, এটা আমার নিজের ধারণা। মানে জিদানের এই 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 ফরমেশনটার প্রতি একটু দুর্বলতা আছে, মানে ওর কাছে পর্যাপ্ত প্লেয়ার নাই দেখে বিচারা খেলাইতে পারতেছে না, কিন্তু তার আসলে এটা আছে। তো সেই ক্ষেত্রে আমার জন্য মনে হয় যে সেন্ট্রালে খেলবে হচ্ছে রামোস, রামোস, মিলিতাও এবং নাচো। নাচো যদি ভাড়া থাকে, নাচো না হলে আলবা, আলবা দুজনের একজন খেলতে পারে, আর ভাড়ান থাকলে ভাড়ান অবশ্যই খেলবে। আর আমি হচ্ছে রাইট ব্যাকে কারভাহাল, আমি জানি না কারভাহাল এত ফ্র্যাজাইল হয়ে গেছে, কারভাহাল নেক্সট সিজনে কি পারফর্ম করবে, তবে আমি মনে হয় যে আমরা একটু হয়তো কারভাল থাকবে না হলে লুকাস ভাসকেস খারাপ হবে না যদি RWB আমি চিন্তা করি। আমি আসলে লেফট ব্যাকে কেন জানি মিগলকে মনে করি আমাদের এখনই ট্রাস্ট করা উচিত, আমি জানি না কেন, বাট আমার ওর খেলা দেখে মনে হয়েছে যে ইজ দ্য টাইম ওকে নিয়ে আসা দরকার। এরপরে মিডফিল্ডে আমি আসলে এই সময় মনে হয় যে ক্যাসেমিরোকে সব ম্যাচ খেলানো কিংবা আসলে ক্যাসেমিরোকে আনডিসপিউটেড স্টার্টার হিসাবে ধরতে আমি এখন রাজি না, বিকজ অফ সামথিং। তো সেই ক্ষেত্রে আমি ভালভার্দে আর টনি ক্রুজকে হচ্ছে প্রায়োরিটি দিব মিডফিল্ডে, আর সেই ক্ষেত্রে মদ্রিচ নেক্সট সিজন হয়তো খুব একটা পারফর্ম মানে থ্রু আউট দ্য সিজন সে কন্টিনিউ করবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে সামনে যদি 3 জনের কথা আমি চিন্তা করি, বেনজেমা এবং এমবাপ্পে, মানে এমবাপ্পে আসলে চিন্তা করতেছি আসবে, আসলে আমি জানি না এটা কতটা সম্ভব। তো আরেকটা যে পজিশনটা এটা নিয়ে আমি আসলে কনফিউজ, মানে এটা এক হইতে পারে মিডফিল্ডার যেমন অডেগার্ডের মতো প্লেয়ারও হইতে পারে, আবার ইসকো যেহেতু নাই তো ইসকোর কথা আসলে এখন বলে লাভ নাই, আর এটা আমি আসলে একটু কনফিউজ কে হইতে পারে নেক্সট সিজনে। তো আমার টিম হবে মোটামুটি এটা, এর বাইরে ধরেন কিছু এফেক্টিভ প্লেয়ার তো ডেফিনেটলি দরকার, লুকাস ভাসকেস আমাদের টিমের একটা ইম্পারেটিভ একটা পার্ট আমি মনে করি, আর এছাড়া ব্লাঙ্কো কিংবা হইতেছে আরিবাস এই প্লেয়ার গুলা কেমন পারফর্ম করে সেটাও আসলে আমার দেখার খুব ইচ্ছা। লোন থেকে ব্যাক করুক, বেল হয়তো ব্যাক করতে পারে আমার যতটুকু মনে হইতেছে, তো বেলের ক্ষেত্রে খুব একটা এক্সপেকটেশন নাই, তবে ও যদি লাস্ট সিজনে এসে একটু ভালো খেলতে পারে সেটা আমাদের দেখতে হয়তো ভালোই লাগবে। দ্যাটস ইট ফ্রম মি।
দেখা যাবে যে গ্যারেথ বেল তার লাস্ট সিজনে আইসা এই হ্যাজার্ডের 3 সিজনে কম্বাইন যে খেলা তার চেয়ে ভালো খেলে ফেলছে, এটা আশ্চর্য আর কিছু না।
ওইটা খেলতে আমার মনে হয় বেলের 5 ম্যাচ লাগবে ফুল সিজনে, হ্যাজার্ডের 3 সিজনে 5 ম্যাচ লাগবে।
বেল কিন্তু ইফেক্টিভ, আমার মনে হয় যে নেক্সট সিজনে আমার মনে হয় যে কুবো প্লেয়ারটাকে আমাদের মেইন টিমে রাখা উচিত। আর ওইদিকে ভিনিসিয়াস এসেনসিও দুইটার এই সরায়া, রড্রিগো ভালো একটা ইফেক্টিভ প্লেয়ার, ওর সাথে যদি এদিকে দেখা যায় যে আপনার এমবাপ্পে বেনজেমা থাকে মোটামুটি একটা, আর ওডেগার্ড দেখা যাবে, অ্যালেগ্রি আসুক অথবা জিদান আসুক, যেই আসুক ওডেগার্ডের স্থান হবে কিন্তু রাইট উইংয়ে। হ্যাঁ, এটা মোটামুটি আমার আমার কাছে মনে হচ্ছে আর কি, ওই সাইডে রাইট সাইডের প্লেমেকার হিসেবে। তো আমার মনে হয় যে কুবো প্লেয়ারটাকে রিয়ালে রাখা উচিত, এই কারণে যে আসলে ওই প্লেয়ারটা কিন্তু বাইরে গিয়ে অনেকটা নষ্ট হচ্ছে। এখন বলতে পারেন যে বাইরে লা লিগাতে তো ভালো সময় পাচ্ছে না, তাহলে এখানে কি হবে, ওইটা তো ভালভার্দেও পাই নাই, কিন্তু ভালভার্দেকে আনার পরে কি হয়েছে সেটা তো দেখা গেছে। অনেক সময় হচ্ছে মেইন টিমের হিসাবটা আর মানে সিস্টার কনসার্নের হিসাবটা আলাদা থাকে, আমার মনে হয় যে কুবো প্লেয়ারটাকে ব্যাক করানো উচিত।
ভাই অডেগার্ড যদি অ্যালেগ্রি সত্যি আসে, অ্যালেগ্রি আন্ডারে অডেগার্ড কিন্তু ডিবেলার রোলটাও প্লে করতে পারে।
হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, আমি মানে একটা খুব ভালো পয়েন্ট বলছেন।
আমি আমি কি হচ্ছে, হ্যাঁ ওয়াসিফ শেষ করো প্লিজ। না না শেষ করো,
অডেগার্ড কে ব্যাক করানো, কুবো বা ব্রাহিমের একজনকে ব্যাক করানো, আমি প্রিফারেবলি কুবো কে ব্যাক করাবো, ব্রাহিম কে সেল দিব, কারণ ওই আমাদের জন্য মানে 20-30 মিলিয়ন অনেক বড় ভ্যালু ক্রিয়েট করতে পারে একটা বড় সাইনিং এর জন্য। মায়োরাল কুবো এই সেল গুলা ইসকো যতটুকু পাওয়া যায় আর কি, কিন্তু এমবাপ্পে হোক আর না হোক আমাদের একটা ফরওয়ার্ড রিইনফোর্সমেন্ট লাগবে, আমাদের একটা গোল স্কোরিং উইঙ্গার লাগবে, এটা অ্যালেগ্রির আন্ডারে হোক, জিদানের আন্ডারে হোক, দুনিয়ার যে কোনো কোচের আন্ডারে হোক, কারণ একটা গোল স্কোরার দিয়ে যতই আপনি ভালো হলো, যতই ইয়াং পটেনশিয়াল আনেন, যতই অডিগার্ডকে ব্যাক করান, আমাদের গোল স্কোরিং প্রবলেম সলভ হবে না। তো এমবাপ্পে হইতে হবে এমন না, এমবাপ্পে না হইলে আমাদের গোল স্কোরিং উইঙ্গার মাস, কারণ এটা ক্লাব করতে পারে কিনা এটার উপর নেক্সট সিজন আবার ডিপেন্ড করবে অনেকটা। মেদি ভাই,
হ্যাঁ আমি হচ্ছে ওই কৌশিকদের আমি 22 জনের টিমটা বলবো না, আমি হচ্ছে আমার উইশফুল থিঙ্কিং, রিয়াল মাদ্রিদের রিয়েলিস্টিক ফাইন্যান্সিয়াল অবস্থা এইটার উপর বেস করে এবং আরো কিছু ফ্যান্টাসি থটস এর উপর বেস করে একটা ইয়ে বলি। সিনারিওটা হচ্ছে এরকম, ভারান রামোস দুজনে রিয়াল মাদ্রিদ থেকে চলে গেছে, জিদানও চলে গেছে, এরপর হচ্ছে হ্যাজার্ড যায় নাই, এরপর হচ্ছে নাম বলে ফেললাম ম্যাচ ম্যাচের একদম শেষ দিকে এসে হোয়াট এভার, বাট হচ্ছে বেলজিয়ান প্লেয়ারটা যায় নাই, বেনজেমা আসে, এমবাপে আসে নাই, এরকম একটা সিনারিওতে জোভিচ ফিরে আসছে, ওডেগার্ড ফিরে আসছে, এরকম একটা সিনারিওতে আমার আইডিয়াল 11 হবে 4-2-3-1-এ, যেই ফরমেশনটা হচ্ছে মিলানে এবং জুভেন্টাসের শুরুর দিকে আলেগ্রি খেলে, তো 4-2-3-1-এ আমার ফরমেশনটা হবে এরকম, কোর্তোয়া ব্যাকআপ, লুনিন ব্যাকআপের কথা না বললাম, রাইট ব্যাকে লালিগার এই বার্সেলোনার যে একটা লোনি রাইট ব্যাক ছিল বেটিস এমারসন, ওই মুহূর্তে আমার লালিগার সবচেয়ে পছন্দের রাইট ব্যাক, আমি ওকে চাইবো রিয়াল মাদ্রিদের মেইন রাইট ব্যাক হিসাবে, কারভাহালকে ওর ব্যাকআপ হিসাবে, এবং হয়তো ওই টার্সিয়ারি আরেকটা প্লেয়ার হিসাবে ভাস্কেস থাকতে পারে। আমার সেন্টার ব্যাক পেয়ারিং, আমার সেন্টার ব্যাক পেয়ারিং হবে মিলিটাও আর পাউটরেস, এই দুইটা প্লেয়ার, আর আমার লেফট ব্যাক স্টার্টিং লেফট ব্যাক হবে হচ্ছে ওই আমার স্টার্টিং লেফট ব্যাক হবে হচ্ছে আপনার মিগেল, নট মেন্ডি, মেন্ডি না আলাবাকে আমি আরেক অন্য জায়গায় ইউজ করব। আমার দুইটা হোল্ডিং মিডফিল্ডার হবে ক্রুস আর আলাবা, ক্রুস আর আলাবাকে হচ্ছে আমি দুইটা হোল্ডিং মিডফিল্ডে খেলাবো, কাসিমিরো পত্রপাট বেঞ্চে চিরজীবনের জন্য। এখন এই ইয়ে যে কাজটা করতো, আলিগ্রে যে কাজটা করতো, যে মাতুইদিকে যে আসলে উইঙ্গার হিসাবে খেলানো যায়, এটা কিন্তু আলাবা এই আলিগ্রি ফার্স্টে দেখাইছে, তো আবার এই যে ভালভার্ডেকে যে উইঙ্গার হিসাবে খেলানো যায় এটা কিন্তু জিদান অলরেডি দেখাই গেছে। সো আমার রাইট অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট উইঙ্গার হিসেবে আমি রাখবো হচ্ছে আমাদের ভালভার্ডেকে, ক্যাম্প পজিশনে ওডেগার্ড, লেফট অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইং ওইটা যেটা বলি ওইখানে ওই বেলজিয়ান প্লেয়ার, রিয়েলিস্টিকলি বলতেছি যেটা যদি এইসব প্লেয়ার অ্যাভেলেবল থাকে এরা, আর ফরওয়ার্ড লাইনে হচ্ছে মানে একা বেনজেমা, আবার ওই রাইট উইং পজিশনে বেলও থাকতে পারে ভালভার্ডের জায়গায় যদি ভালভার্ডে অনেক সময় মিডফিল্ডে খেলে, আবার ওই লেফট অ্যাটাকিং মিডফিল্ডারে যেহেতু বেলজিয়ান প্লেয়ারটা তো আসলে ফিট থাকবে না পুরো সিজনে 10-12 ম্যাচ ছাড়া, ওইখানে হয়তো ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় না লোন আউট টাউট করবে, সুতরাং হয়তো ওই জায়গায় ভিনিসিয়াসকে খেলাবে, কারণ ভিনিসিয়াসের আবার যাই থাকুক না কেন ওয়ার্ক রেট আছে, আলেগ্রি এই টাইপের প্লেয়ার পছন্দ করে যে সারা মাঠ দৌড়ে খেলবে। তো এটা জাস্ট আমার উইশফুল থিঙ্কিং মিলে হচ্ছে একটা ফ্যান্টাসি ইলেভেন আর কি। এই
ম্যাচ মনে হয় শুরু হয়ে গেছে। কৌশিক ভাই যদি আপনি, যেহেতু আমরা সবাই বললাম, আপনি একটু অ্যাড করলে হয়তো আমরা আজকে এপিসোডটা শেষ করবো আর কি।
হ্যাঁ, আসলে এই সিজনে আমরা মনে হয় এই সিজনেই আমরা সবচেয়ে বেশি সংখ্যক একসাথে এইভাবে কথাবার্তা বলছি। আর এক পর্যায়ে অনেক স্ট্রেসফুল সিজন গেছে, মাঝখানে খুব বেশি আশা মানে জাগাইছে, আশা হত হয়েছি কিন্তু আসলে আহত হই নাই, কারণ এটা আহত আর সিজন ছিল না। সব মিলায় আসলে অনেকের সাথে এভাবে হয়েছে, ভালো হয়েছে। যদি জিতি তাহলে ভালো, কিন্তু না জিতলে টিমের চেয়েও বেশি গর্ব থাকবে ওই ফ্যান গুলার নিয়ে, যারা একটা ট্রফিলেস সিজনের পরেও তার নিজের টিম এবং তার নিজের কোচ যাদের এফোর্টটাকে তারা বুঝতে পারে, মূল্য দিতে পারে। শুধুমাত্র মানে রিয়াল মাদ্রিদকে নিয়ে তো গর্ব অবশ্যই হয়, কিন্তু এই ফ্যান বেসকে নিয়ে গর্বটা আজকে থেকে আর একটু বেশি হইলো। ধন্যবাদ,
থ্যাংক ইউ সবাইকে,
থ্যাংক ইউ সবাইকে, খেলা দেখেন, আল্লাহ মাদ্রিদ, আবার দেখা হবে তো।
ঠিক
ঠিক আছে ভাই,
ওকে ভাই।
হ্যাঁ।